الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার বরকত আর ফজিলতের কথা আমরা প্রায় অনুষ্ঠানের শুরুতেই শ্রবণ করে থাকি মুবাল্লিগ দাওয়াত ইসলামী থেকে। আজকের এই অনুষ্ঠানে একটি দুরূদ শরীফের ফজিলত সম্পর্কিত হাদিসে পাক আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। শুধু এখানেই শেষ নয়, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 100 বার রহমত নাজিল করেন। আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা যখনই সময় পাই, যখনই সুযোগ হয় আমরা দুরুদ ও সালাম পাঠ করতে থাকি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার উপস্থিত হয়েছি অনুষ্ঠান খ্যাতিমানেরা হলো নিশ্চিন্ন যেভাবে। আর এই অনুষ্ঠানে আমরা বিগত পর্বের মধ্যে বিভিন্ন ব্যক্তিদের জীবনী সম্পর্কে আলোচনা শুনলাম, তাদের কুকর্মগুলো, তাদের খারাপ অভ্যাসগুলো, তাদের খ্যাতি হওয়ার ব্যাপারে এর পিছনে কি কি কাজ করছে বা কোন কাজগুলোর মাধ্যমে তারা খ্যাতি অর্জন করেছে। আজকেও একজন ব্যক্তির জীবনী নিয়ে তো অবশ্যই আলোচনা করব, আপনাদেরকে জানাবো ওই ব্যক্তির খারাপ অভ্যাসগুলো, খারাপ চরিত্রগুলো, খারাপ দিকগুলো, যাতে করে এ থেকে আমাদের শিক্ষা অর্জন হয়। একটি কথা দর্শক শ্রোতা, সেটা হলো মানুষ যে আছে ছোটবেলা থেকে যে পরিবেশের মধ্যে বড় হয়, ছোটবেলা থেকে নিজের ঘরের মানুষ থেকে যা কিছু দেখে, তার পরিবার পরিজন বা পাড়া প্রতিবেশী থেকে যা দেখে, মানুষ অতি সহজে কিন্তু সেটাকে আয়ত্তের মধ্যে নিয়ে নেয়। আপনি ঘরের মধ্যে যদি গালাগালি করেন তো আপনার সন্তান তাই শিখবে, কিছু না কিছু তো শিখবেই। এরপরে যদি আপনি ঘরের মধ্যে কোরআনে পাকের তেলাওয়াত করেন, আপনার সন্তান ওই শিক্ষাটা কিছু না কিছু সে পাবে, এটা স্বাভাবিক ব্যাপার। ঘরের মধ্যে যা কিছু আপনি দেখাবেন সন্তানকে, আপনার সন্তান ঠিক ওই পরিবেশেই কিন্তু সে বড় হচ্ছে। ঠিক হালাকু খানের ব্যাপারেও সেম কাহিনী, সেম কথা, সেম ইতিহাস। তার পরিবার, তার বাবা, তার চাচারা, তার অন্যান্য বংশের লোকেরা এমন কিছু কাজ করেছে যা হালাকু খানের স্বভাবের মধ্যে, চরিত্রের মধ্যে, আকিদার মধ্যে তা বসে গিয়েছিল। তার বাবার অভ্যাস ছিল মানুষের সাথে মারামারি করা, তার বাবার অভ্যাস ছিল গরিব দুঃখী লোকদের সাথে অত্যাচার করা। তাদের বংশের মধ্যে এমন লোক ছিল যারা বিনা অপরাধে মানুষকে খুন করে দিত, মানুষকে মেরে ফেলতো, অথবা রাস্তা দিয়ে কেউ হেঁটে যায় তাদের উপরে চড়াও হয়ে যেত। অর্থাৎ হালাকু খানের বাবার, তাদের বংশধরের মধ্যে এমন একটা পরিবেশ ছিল, এমন একটা কালচার ছিল। এখন পর্যন্ত কিন্তু এমন কিছু লোক আছে যারা নিজের বংশের এই ধারাবাহিকতা ধরে রাখে, বেশি নেই, কম আছে, তারপরেও আছে। যেমন তার বাপ দাদারা শাসন চালাতো, শাসন করত, বা এমন ব্যক্তি ছিল যারা এলাকার মধ্যে তাদেরকে ভয় পেত। এখন কিছু নেই তাদের, কিন্তু তারপরেও তারা দেখবেন এই সকল কথাগুলো, কাজগুলো করার চেষ্টা করে, আমার বাপ দাদাকে চিনো না কি এরকমের বলে। হালাকু খান ছোটবেলা থেকেই এমন কিছু পরিবেশ দেখে আসছে, খুন খারাপি, অত্যাচার, নিপীড়ন, সাধারণ মানুষের সাথে খারাপ ব্যবহার করা, মানুষের সম্পদ আত্মসাৎ করা, এমন পরিবেশের মধ্যে হালাকু খান বড় হয়েছে। যেহেতু ছোটবেলা থেকে একটা পরিবেশের সাথে সে জড়িত, ছোটবেলা থেকে একটা পরিবেশ সে পেয়েছে, তার চরিত্রের মধ্যে, তার অভ্যাসের মধ্যে এর ব্যতিক্রম তো হতে পারে না। তারও অভ্যাস আর চরিত্রের মধ্যে এমনই কিছু ছিল যা শরীয়ত কখনো অনুমতি দেয় না, যা ইসলাম কখনো সাপোর্ট করে না, এমন কিছু অভ্যাস, এমন কিছু চরিত্র, এমন কিছু কাজ হালাকু খানের মধ্যেও ছিল। হালাকু খান বাগদাদ শরীফের মধ্যে কয়েকবার সে হামলা চালিয়েছে, কিন্তু সফল হতে পারেনি। আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার বন্ধুর সাথে বেয়াদবি করবে আমি তার ব্যাপারে যুদ্ধের ঘোষণা করলাম। আল্লাহ তাবারক তাআলা এভাবে ইরশাদ করেছেন, তার বন্ধুর সাথে বেয়াদবির জন্য আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেছেন। আর এই হালাকু খান বাগদাদ শরীফের উপরে কয়েকবার হামলা চালিয়েছে, কিন্তু সে কোনোভাবেই সফলতা অর্জন করতে পারেনি। শেষ পর্যন্ত দর্শক শ্রোতা, বাগদাদের যে খলিফা ছিল, খলিফার একজন লোক, একজন সৈন্যকে এই হালাকু খান নিজের আয়ত্তে নিয়ে নিল। যেভাবে হোক, কান পরামিশ দিয়ে হোক বা অর্থ টাকার লোভ দেখিয়ে ওই খলিফার যে সৈন্য ছিল বা খলিফার দরবারের যে একজন ব্যক্তি ছিল তাকে হালাকু খান বলল, বাগদাদের মধ্যে আমি হামলা করব, এ ব্যাপারে তুমি আমাকে সহযোগিতা করবে, যা প্রয়োজন তুমি আমাকে সহযোগিতা করবে, এর বিনিময়ে আমি তোমাকে অনেক টাকা দিব, পুরস্কার দিব। এভাবে হালাকু খান ওই খলিফার একজন সৈন্যকে বলল। অতীতে এমন ছিল, মানুষ টাকা পয়সার জন্য নিজেকে বিক্রি করে দিত, হয়তোবা এখনো আছে দর্শক শ্রোতা, আপনার আমার চেয়ে ভালো জানবেন। তো যখন ওই খলিফার সৈন্যকে হালাকু খান টাকার লোভ দেখালো, পুরস্কৃত করবে এটার লোভ দেখালো, ওই সৈন্য রাজি হয়ে গেল, ঠিক আছে আমি আপনার সাথে যোগদান করলাম, বাগদাদে হামলা করার জন্য যা কিছু প্রয়োজন আমাকে বলবেন, আমি ম্যানেজ করে দিব। যেহেতু খলিফার দরবারের লোক বা খলিফার কাছের লোক বা একজন সৈন্য, সেনাবাহিনী হোক বা সৈন্যবাহিনী হোক, একজন ব্যক্তি সবকিছুই জানেন এখানের ব্যাপারে, কিভাবে কোন কাজটা করলে অতি সহজে এই বাগদাদের উপরে হামলা চালানো যাবে। ঠিক হালাকু খানের কথা মতো ওই সৈন্য যখন তার সাপোর্টে চলে গেল, তার সাথে মিলে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল, হামলা শুরু হয়ে গেল, শেষ পর্যন্ত হালাকু খান বাগদাদ শরীফকে হামলা করে নিজের আয়ত্তে নিয়ে নিল। নিজের আয়ত্তে নেওয়ার পরেও এই খারাপ লোক হালাকু খান ক্ষান্ত হননি, বাদশাকে ওই খলিফাকে কিভাবে মারা যায় সে এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছে। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল একটি চামড়ার ব্যাগ বানাবে, চামড়ার ব্যাগের মধ্যে এই খলিফাকে ঢুকিয়ে দিবে, এরপরে উপর থেকে চামড়ার ব্যাগের মুখটাকে বন্ধ করে দিবে, আর মানুষ চামড়ার উপরে যখন পিটাতে থাকবে খলিফা মারা যাবে। ঠিক এই কাজটাই করলো, খলিফাকে হালাকু খান চামড়ার বস্তার মধ্যে বা ব্যাগের মধ্যে ঢুকিয়ে এরপরে এই চামড়ার বস্তার মুখটা সেলাই করে দিল। সেলাই করার পরে মানুষ ওই চামড়ার উপরে পিটাচ্ছে, এক সময় খলিফা ইন্তেকাল করলো। শুধু এখানেই নয় দর্শক শ্রোতা, হালাকু খান বলা হয়েছে বাগদাদ শহরের 50,000 পুরুষকে গণহত্যা করে দিয়েছে, কত ফ্যামিলিকে নষ্ট করে দিয়েছে। আচ্ছা এখানে আরেকটি ইতিহাস দর্শক শ্রোতা, বাগদাদ শরীফের মসজিদগুলোকে ভেঙে দিয়েছে, শহীদ করে দিয়েছে, এরপরে হসপিটাল যা ছিল এগুলাকেও ভেঙে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, এরপরে শিক্ষা প্রতিষ্ঠান যা ছিল তাও ভেঙে দিয়েছে, লাইব্রেরিকেও তারা আগুনে পুড়িয়ে দিয়েছে, লাইব্রেরি যেটার মধ্যে কিতাব রাখা হয় বা বিক্রি করা হয়, এমন ধরনের লাইব্রেরি যা ছিল সবগুলোকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, কিতাবগুলো নদীতে ফেলে দেওয়া হয়েছে। হালাকু খানের অবস্থা কেমন ছিল তাইলে এখন চিন্তা করেন, তার মধ্যে এক পশুর অভ্যাস ছিল, তার মধ্যে 50,000 পুরুষকে গণহত্যা সে করেছে শুধু রাজত্ব কায়েম করার জন্য, শুধু সে দুনিয়াকে পাওয়ার জন্য। আর নেককার খলিফাকে সে কিভাবে হত্যা করলো, শহীদ করলো, চামড়ার ব্যাগের মধ্যে ঢুকিয়ে মানুষ দিয়ে ওই চামড়ার ব্যাগের উপর যখন পিটানো হলো তখন ওখানে খলিফা ইন্তেকাল করেছে। দেখুন এখানে কয়েকটি বিষয় সামনে চলে আসলো, এক হলো তার মধ্যে রাজত্বর যে এক লোভ ছিল, এর কারণে কত শত মানুষকে, কত মানুষের পরিবার, ফ্যামিলি, মহিলা, পুরুষদেরকে সে শহীদ করে দিল, হত্যা করে দিল, গণহত্যা করে দিল। ইতিহাসের মধ্যে বলা হয় ওই সময়কার মানুষ হালাকু খানের নাম শুনলেও ভয়ে থরথর করে কাঁপতো, এই জন্য কাঁপতো যে হালাকু খান এটা কি করেছে, বাগদাদের মতো পবিত্র ভূমিতে সে 50,000-এর মতো পুরুষকে গণহত্যা করেছে, এটা সহজ বিষয় নয় দর্শক শ্রোতা। তার চরিত্রের মধ্যে কতটুকু খারাপই ছিল, তার অভ্যাসের মধ্যে তার মানুষত্ববোধ কেমন হয়েছিল যে সে এতগুলো পরিবারকে, এতগুলো মানুষকে, এতগুলো মুসলমানকে সে হত্যা করে দিয়েছে। ইতিহাসের মধ্যে পাওয়া যায় এই হালাকু খানও দুনিয়াতে তো বেঁচে নেই এখন, কিন্তু তার যে মৃত্যু হয়েছে খুব সহজে হয়নি, তার মৃত্যুর ব্যাপারে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। এর পূর্বে তার আরেকটি ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, যে লাইব্রেরির কথা আমি আপনাদেরকে জানালাম, যে হালাকু খান যখন বাগদাদের উপরে আক্রমণ করে যতগুলো লাইব্রেরি ছিল, লাইব্রেরির সকল কিতাব, হয়তো কিছু কিতাব পুড়িয়ে দিয়েছে, বাকি কিতাবগুলো সে দাজলা নদীতে ডুবিয়ে দিয়েছে। আচ্ছা একটু চিন্তা করুন তো, নদীতে পানি কতটুকু থাকে, 1 লিটার, 5 লিটার, 10 লিটার? না, হয়তো বা অনুমান করাও অসম্ভব হয়ে দাঁড়াবে যে একটা নদীতে কত পানি থাকে। আর দাজলা নদীর ইতিহাসও আপনাদের সামনে অনেকেই জানেন এই ব্যাপারে, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে হালাকু খান যখন লাইব্রেরির কিতাবগুলো নিয়ে দাজলা নদীতে ডুবিয়ে দিল, নদীর পানি কালো হয়ে গিয়েছে, কিতাবের রঙের কারণে, কালারের কারণে, লেখার কারণে, ওই লেখাগুলো যখন পানিতে মিশ্রণ হয়ে গিয়েছে তো পানির কালারটা কালো হয়ে গিয়েছে। সকল বিজ্ঞ ব্যক্তিরা এটাই বলেন কি হাজার হাজার কিতাব হালাকু খান এই নদীর মধ্যে ডুবিয়ে দিয়েছে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে হেফাজত করুক। শেষ পর্যন্ত হালাকু খান ভাবতে লাগলো কি আমি যে এলাকাতে আছি এই এলাকার মানুষগুলো সব মেরে ফেলি। শয়তানি বুদ্ধি তার মাথার মধ্যে চলে আসলো, দুষ্ট লোকের বুদ্ধি তো আর ভালো হতে পারে না, দুষ্ট বুদ্ধি তার মাথায় চলে আসলো। সে এলাকার মানুষজনকে বা নিজের এরিয়ার মানুষজনকে একত্রিত করলো, সবাইকে ডাকলো, সবাই আসলো, এসে দাঁড়ালো। সে জল্লাদকে বলল যে এখানে যারা উপস্থিত আছে সবার মাথা তার দেহ থেকে, তার বডি থেকে মাথাকে আলাদা করে দাও, বিচ্ছিন্ন করে দাও, অর্থাৎ মেরে ফেলো। জল্লাদ তো গোলাম ছিল, হুকুমের তাবেদারি ছিল, হালাকু খান যাই বলতো তাকে তাই করতে হবে। তখন সে বলতে লাগলো সবাই কাতার হয়ে দাঁড়িয়ে যাও, কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যাও। তো এলাকার মানুষ ছিল তিন কাতার বা চার কাতার এরকমের হয়েছে। জল্লাদ হালাকু খানের কথা মানার জন্য, পালন করার জন্য সে প্রথম কাতারে গর্দান কাটা শুরু করলো, একে একে করে সবার গর্দান কাটলো। এই প্রথম কাতারের শেষের দিকে গিয়ে একটা বৃদ্ধ লোক দাঁড়িয়েছিল, একটা বৃদ্ধ লোক দাঁড়িয়েছিল। ওই বৃদ্ধ লোকটি দেখতে লাগলো কি আমার আগে যারা আছে এই কাতারে সবার গর্দান কাটা হচ্ছে, সবাইকে মেরে ফেলা হয়েছে। বৃদ্ধ লোকটির কাছে যখন জল্লাদ আসলো, বৃদ্ধ লোকটি প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে গিয়ে দাঁড়ালো, অর্থাৎ দ্বিতীয় কাতারের লাস্ট সীমানায় গিয়ে দাঁড়ালো। জল্লাদ এটা দেখলো, দেখার পরে জল্লাদ তাকে ছেড়ে দিয়ে, অর্থাৎ সে তো দ্বিতীয় কাতারে চলে গেছে, ওখান থেকে জল্লাদ আবার দ্বিতীয় কাতারের এই সেইটে এই কিনারাতে আসলো, এখান থেকে আবার একজন একজন করে সবার গর্দান কাটা শুরু করলো। যখন দ্বিতীয় কাতারের শেষের দিকে চলে আসলো, অর্থাৎ ওই বৃদ্ধ লোকটির কাছে আসলো জল্লাদ, তো বৃদ্ধ লোকটি দ্বিতীয় কাতার থেকে আবার তৃতীয় কাতারে গিয়ে দাঁড়ালো, তৃতীয় কাতারের সবার শেষে গিয়ে সাইডে গিয়ে দাঁড়ালো। জল্লাদও দেখলো এই কাহিনী। আর হালাকু খান ওই সময় ঘোড়ার মধ্যে বসা ছিল, ঘোড়ার উপরে বসা, তার হাতে একটি লেবু ছিল। দর্শক খুব একটি ঘৃণিত কাজ এখানে, হালাকু খান ঘোড়ার মধ্যে বসা আছে আর তারই হুকুমে জল্লাদ কত মানুষের গর্দানকে আলাদা করছে, কত মানুষকে সেখানে মেরে ফেলছে। জল্লাদ হয়তো মুচকি মুচকি হাসছে, আর বলা হয়েছে তার হাতের মধ্যে একটি লেবু ছিল, ওই লেবু নিয়ে সে খেলা করছে, অর্থাৎ হালাকু খান ঘোড়ার পিঠে বসেই এই লেবু নিয়ে তার হাত নাড়াচ্ছে, খেলা করছে এটা নিয়ে। যখন জল্লাদ দ্বিতীয় কাতারে গেল আর বৃদ্ধ লোকটির কাছে গেল, বৃদ্ধ লোকটি আবার তৃতীয় কাতারে গিয়ে দাঁড়ালো। তৃতীয় কাতারের লোকগুলো যখন সব এভাবে করা, অর্থাৎ দেহ থেকে বডি থেকে গর্দানকে মাথাকে আলাদা করে দিল, মেরে ফেললো, আর কোনো কাতার নেই, তখন জল্লাদ ওই বৃদ্ধ লোকটিকে বলতে লাগলো তুমি তো মৃত্যুকে অনেক ভয় করো, প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে আসলে বেঁচে গেলে, তুমি দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতারে আসলে তাও বেঁচে গেলে, কিন্তু এটাই তো শেষ কাতার, এখন তোমাকে কে বাঁচাবে। ওই বৃদ্ধ লোকটি চুপ হয়ে গেল, সে জল্লাদের কথা শুনছে। আর দূর থেকে হালাকু খান এই কাহিনী এই ঘটনা পুরোটাই দেখতেছিল। আচ্ছা দর্শক এখানে হলো কি, শেষ পর্যন্ত হালাকু খান ওই কথা বলতে লাগলো ওই বৃদ্ধ লোকটিকে যে তুমি তো বাঁচতে চেয়েছো, প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে গেলে, আবার দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতারে গেলে, এখন তো কাতার শেষ, সকল মানুষকে মারা হয়ে গিয়েছে, তুমি একা বেঁচে আছো, এবার বলো তোমাকে কে বাঁচাবে। বৃদ্ধ লোকটি খুব সুন্দর একটি উত্তর দিয়েছে, হয়তো বা আপনি আমি ওই জায়গাতে থাকলে আমাদের উত্তর বের হতো না কি বলবো এই মুহূর্তে, কিন্তু আল্লাহ তাবারক তালার দিনের উপরে যারা অটল থাকে, আল্লাহ তাবারক তালাকে যারা একাত্মবাদে বিশ্বাস করে, তাদের অন্তরটা এমনই খোলা থাকে, সামনে যদি মরণ চলেও আসে তারপরও তারা আল্লাহকে কখনো ভুলে বসে না। ওই বৃদ্ধ লোকটি হালাকু খানের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন যে আমাকে বাঁচানোর মতো আমার সৃষ্টিকর্তাই যথেষ্ট, অর্থাৎ আল্লাহ তাবারক তালাই আমাকে বাঁচাবেন। এই কথা শোনার সাথে সাথে না হালাকু খানের রাগ এসে গেল, এই মুহূর্তে এমন একটা জায়গাতে দাঁড়িয়ে ওরই সামনে এতগুলো মানুষকে মারা হয়েছে তারপরেও সে বলতেছে আল্লাহ তাকে বাঁচাবে। কিন্তু একটি কথা তো মনে আছে আপনাদের, হালাকু খানের হাতে লেবু ছিল, লেবু নিয়ে সে খেলা করতেছিল, লেবুটা এই হাতে নেয়, ডান হাতে নেয়, আবার ডান হাত থেকে বাম হাতে নেয়, এভাবে করে খেলা করতেছিল। যখন ওই বৃদ্ধ লোকটি বলল কি আমাকে আল্লাহ তালাই বাঁচাবেন, তখন তার রাগ এসে গেল, ওই বৃদ্ধ লোকটির কথার দিকে সে যখন মনোনিবেশ করলো, তার ডান হাতের লেবু যখন বাম হাতে দিতে ছিল, ডান হাতে না পড়ে লেবুটা নিচে পড়ে গেল, মাটিতে পড়ে গেল। কেননা সে তো ঘোড়ার উপরে বসা ছিল। যখন লেবুটা নিচে পড়ে গেল, সে ঘোড়ার পিঠে বসা অবস্থায় ওই লেবুটা উঠানোর জন্য যখন নিচে ঝুঁকলো, তার শরীরের যে ওজন ছিল, এই ওয়েটের কারণে, ওজনের কারণে সে একদিকে কাত হয়ে গিয়েছে। আর মানুষ যখন ঘোড়ার পিঠে বসে, তখন ঘোড়ার লাগামের সাথে, রশির সাথে তার পায়ের বৃদ্ধ আঙ্গুলের পেঁচ লাগানো থাকে, যাতে করে সে মাঝে মাঝে ওই বৃদ্ধ আঙ্গুল টান দেয় আর ঘোড়া বুঝে কি আমাকে সামনে যাওয়ার জন্য বলে। ঘোড়ার এই লাগামের সাথে লোকটার পায়ের মধ্যে রশি লাগানো থাকে। যখন হালাকু খান এক সাইডে কাত হয়ে গেল, ঘোড়ার রশি টান পড়লো, ঘোড়া মনে করলো আমাকে সামনে চলার জন্য বলছে, ঘোড়া তো সামনে দৌড় দিছে। যখন সামনে ঘোড়া দৌড় দিছে, হালাকু খান সাইড থেকে আর উঠতে পারতেছিল না, সে এক সাইডে কাত হয়ে আছে, ঘোড়া তাকে নিয়ে দৌড়াচ্ছে। যত ঘোড়া দৌড়াচ্ছে, হালাকু খানের পা আরো টান, নিচের দিকে টান পড়ছে, অর্থাৎ রশিতে টান লাগছে। ঘোড়া আরো দ্রুত গতিতে চলা শুরু করলো। এক পর্যায়ে গিয়ে দৌড়াতে দৌড়াতে, ঘোড়া তো আর থামছে না, ঘোড়া দৌড়াতে আছে, এক পর্যায়ে গিয়ে হালাকু খান ছিটকে গেল আর এভাবেই তার ইন্তেকাল হয়ে গেছে। শয়তান এমন ছিল, দুনিয়াতে জানি না কত হাজার মানুষকে সে এভাবে অত্যাচার করেছে, কত হাজার মানুষকে সে বিনা অপরাধে খুন করে ফেলেছে, কত হাজার মা বোনদেরকে তারা নিজের ঘর সংসারকে বিচ্ছিন্ন করে দিয়েছে, কত হাজার মানুষ তাদের অত্যাচারের কারণে ঘর ছেড়ে রাস্তায় নিজের পরিবেশ বানিয়ে নিয়েছে। জানি না আরো কিভাবে কিভাবে মানুষের উপর তারা অত্যাচার চালাতো। কিন্তু যখন তার শেষ সময়টা চলে আসে, হাজার চেষ্টা করলেও কিন্তু তারা বাঁচতে পারে না। এক ব্যক্তির ইতিহাস তো আপনাদেরকে আগেও শুনিয়েছি, সে যখন কিতাবের মধ্যে জান্নাতের কথা, জান্নাতের ইতিহাস, জান্নাতের নিয়ামতের কথা পড়লো, জানতে পারলো, তখন সে মনের বাসনা পূরণ করার জন্য পৃথিবীর মধ্যে জান্নাত বানানোর এক চিন্তা ভাবনা করেছিল। খুবই হাস্যকর একটি বিষয়, দুনিয়ার জমিনে জান্নাত বানাবে, সে জান্নাতে বসবাস করবে, জান্নাতের নিয়ামত সে বক্ষণ করবে, সে কিতাবের মধ্যে যেভাবে অধ্যয়ন করেছে জান্নাতের ব্যাপারে, সে দুনিয়ার জমিনে এভাবে জান্নাত বানাতে চেয়েছিল। স্বর্ণ, রূপা, আরো কি কি যা প্রয়োজন, যা যেভাবে কিতাবে লেখা আছে, ঠিক এভাবেই সে জান্নাত বানাতে চেয়েছিল। শেষ পর্যন্ত বলা হয়েছে 300 বছর পর্যন্ত হাজার হাজার কর্মচারী দিয়ে সে জান্নাত নির্মাণের কাজ পরিচালনা করেছে। 300 বছর পর্যন্ত সবকিছু ওকে, সব ওকে। তার মন্ত্রীরা কোথায় থাকবে, সে কোন রুমে থাকবে, কোন কক্ষে থাকবে, তার পরিবার পরিজন কোথায় থাকবে, মিটিং কোথায় হবে, এরপরে খানাদানা কোথায় হবে, রাজ প্রসাদে জান্নাতের মধ্যে গাছের বাগান কোথায় হবে, সবকিছু ওকে। মেইন গেট বানানো হয়েছে, হাজার হাজার মানুষ দেখতে আসতো। আজকে শেষ দিন আর আজকের শেষ রাত, কালকে সকালেই সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, অর্থাৎ দুনিয়াতে সে জান্নাত বানিয়েছে, সেখানে প্রবেশ করবে। যখন সব সকল কিছু নিয়ে সে রওনা হলো, রওনা হয়েছে জান্নাতের দিকে অগ্রসর হতে যাবে, পথিমধ্যে তার ইন্তেকাল হয়েছে। এক মুহূর্তের জন্য সে নির্মাণকৃত জান্নাতে সে প্রবেশও করতে পারেনি আর আরাম আয়েশও করতে পারেনি। ছিল তার শয়তানি খেয়াল, ছিল তার আল্লাহ তার রাসূলের নাফরমানিমূলক কাজ, অভ্যাস তার মধ্যে ছিল। এমন আশা, এমন উম্মিদ, এমন আকাঙ্ক্ষা ব্যক্তিদের মধ্যে থাকে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় সে তো দুনিয়াতে খারাপই করলো, শেষ পর্যন্ত নিজের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার সেই সুযোগ তারা আর পায় নাই। হালাকু খান বাগদাদের মতো পবিত্র ভূমিতে এভাবে করে হামলা চালালো, আক্রমণ করলো, শেষ পর্যন্ত তার মৃত্যু কিভাবে হলো? তার নিজেরই ঘোড়া তাকে এমনভাবে শাস্তি দিল, শেষ পর্যন্ত সে ইন্তেকাল করলো। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি দর্শক শ্রোতা, এই সকল ব্যক্তিদের যে স্বভাব ছিল, অভ্যাস ছিল, এই সকল স্বভাব, অভ্যাস, চরিত্র, খারাপ চরিত্র থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোন ব্যক্তির ঘটনা নিয়ে, তাদের জীবনী নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জয় গো।